नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुद्रयेत् मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्यईश्वरं नमः ॐ विष्णुपादाय कृष्णप्रष्टाय भूतले श्रीमते जयपतकाशं। तो भगवान नृसिंहदेवर आविर्भाव तिथि उपलक्षे हमें कल के थे नृसिंहदेवर आविर्भाव प्रह्लाद चरित्र कथा हमारा शुरू कर तो गत कल के आलोचना करके नरसिंह प्रसंग कौन परिप्रेक्षित सुखदेव गोस्वामी के बोलते हैं ये लीला भागवत कैन वर्णना करा है छे। तो ये लीला पिछने बोले जो परीक्षित महाराज एक प्रश्न उत्थापन कर सुखदेव गोस्वामी का षष्ठ अध्याय शेष दिखे परीक्षित महाराज सुनते पड़े सुखदेव गोस्वामी श्री मुख थे जे कि भगवान देवतर पक्षे थे असुर के परास्त कर भगवान सहाज कर असुर के निहत कर तो परीक्षित महाराज प्रश्न छो तो आम तो शुनेछे शास्त्रे जे भगवान निरपेक्ष निर्गुण गुणातीत तार किसी पावर नहीं किसी हारावार नहीं क्या पक्षपातित कर देवता पक्षपात करे असुर विरुद्ध युद्ध कर तार उत्तर श्री सुखदेव गोस्वामी दिच्छेन से प्रसंगे कि बोले कल के जरा श्रवण करे छे एक जन क्यों बोलते पर कल के जरा क्लास जे परीक्षित महाराज बोलते हमें जुक्ति दिए देखे दें प्रमाण करुन हमार मन बड़ सन्देह एस गे शास्त्र से भगवान निरपेक्ष प्रत्यक्ष देखते जे भगवान पक्षपातित कर समस्या की समाधान कल के जरा छें हाथ तोल एक जन के एक जन एदिगे कल के जरा छो आज के बस नहीं मन है ये गीता कर्स दखल कर जगह तो तुम बोल पद्मपानी दाड़िए बोल आर के हाथ तोले ओदिगे दाड़िए दाड़िए बोल जोर हाँ तो पर कि बोल हाँ मुझ से बोल सुनते पे तुम बस किस बोल तो उत्तर दिए सुखदेव गोस्वामी जो आसल भगवान पक्षपात करा असुरेरा देवतारा सत्वगुण और असुरेरा रजगुणे जक्ष राक्षस तमगुण जब ब्रह्मांडे जे गुणर प्रभाव बेसी थाके यदि से गुणर मध्य भगवान प्रवेश करें ताई से गुणर मध्य प्रवेश करेछेन सत्वगुणर प्रभाव बेसी बढ़े बाढ़े तो भगवान देवतादेर के जय करान गुणर माध्यम तो रजगुणर प्रभाव बाढ़े असुर द्वारा जय है तो भगवान किसी जाए आसे नहीं गुणर प्रभाव हे और गुणर मध्य भगवान रही भगवान पक्षपात कर भगवान सबके समान भाव देखें। तो द्वितीय प्रश्न छिल जे भगवान गुणर माध्यम करछेन किंतु आमर साक्षात देखते जे गुणर माध्यम करछेन ठीक आछे कोनो असुविधा नहीं तो जखन युद्ध चलछे सबाई देखते जे भगवान देवतादेर पक्षे युद्ध करछेन तादेर काछे दाड़िये थाकेन भगवान कखन असुरदेर पक्षे दाड़ान ना आमरा भगवान के एखन देखते पारि बोला जे भगवान दुई दिके साहाज्य करछे गुणेर माध्यम ठीक आछे किन्तु एर समाधान कि एखाने आमरा भगवान के देखते पारि जे देवतादेरके साहाज्य करछेन आमरा तो देखते पारि ना भगवान असुरदेरके साहाज्य करछे एर उत्तर कि बोला छिल हाँ हाँ तार उत्तर में आगुन काठ और धुआर तुलंधा छिल काठ आछे तमगुण धुआँ आछे रजगुण और आगुन आछे सत्वगुण जे रखम एक जगह काठ और धुआँ थे अंधकार घरे पास दाड़ा देखा जाए ना কিন্তু আগুনতে দেখা যায়, আগুন দ্বারা জ্যোতি আছে। এরকম দেবতার যেহেতু সত্যগুণ রয়েছেন, এই দেবতাদের কাছে যখন ভগবান থাকেন তখন সে দেখা যায়, তখন লোকরা দেখতে পারে। এটি পার্থক্য বোঝানো হয়েছিল। তো এই সম্পর্কে নারদ মুনি, এই সম্পর্কে সুখদেব গোস্বামী এই লীলা বর্ণনা ক্রমে একটা কথা বলতে গিয়েছেন, তাকে আরো ভালোভাবে বুঝাবার জন্য যে কিভাবে রাজস্ব যজ্ঞ হচ্ছিল। তখন ভগবান কৃষ্ণ শিশুপালকে মেরে ফেলেছেন, সবার সমক্ষে শিশুপাল শরীর থেকে একটা তার আত্মা বেরিয়ে ভগবানের শরীরে প্রবেশ করেছে। তো যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন নারদ মুনিকে যে কি চমৎকার জিনিস, ওটা আশ্চর্যের ব্যাপার। এই ছোটবেলা শিশুবেলা থেকে যখন শিশুপাল ভালোভাবে কথা বলতে শিখেনি, তখন থেকে সে কৃষ্ণের বিরুদ্ধে বলছে, কৃষ্ণের গালিমন্দ করছে। কিন্তু এইরকম একটা মানুষ তো কিভাবে সে সবাই সামনে বড় বড় জ্ঞানী যোগীদের যে দুর্লভ সেই সাজুজ্য মুক্তি প্রাপ্ত হলো। কেন শুকদেব গোস্বামী বলেছিলেন যে ভগবান সঙ্গে যেভাবে তুমি তার চিন্তায় মগ্ন থাকো না কেন, সে শুদ্ধ হয়ে যায়। যদি ভগবানের একটি বৈরীভাব করে, কালকে আমি বলেছিলাম নারদ মুনি সাক্ষাৎ বলছেন তাকে বৈরীভাব করে, তাকে ভয় করে তার দিকে তাকায়, যে কোন তার চিন্তা করলে সে শুদ্ধ হয়, সে পবিত্র হয়ে যায়। তো সেই কথা বুঝাচ্ছেন যে ভগবান অসুরদেরকে বধ করেও তাদের কি করে কল্যাণ হচ্ছে, তাদের বধ করেও তার অকল্যাণ হচ্ছে না। তাই ভগবানের উপর এরকম দোষারোপ করা যায় না যে ভগবান দেবতাদের পক্ষপাতি করে অসুরদের অকল্যাণ করছেন, না, ভগবান অকল্যাণ করছেন। কি কল্যাণ করছেন এখানে? না, তাদেরকে বধ করে তাদের সমস্ত অপরাধ পাপ থেকে মুক্ত করছেন। তো সেই কথা বলতে গিয়ে এই শিশুপালের কথা উঠে এসছে। তো তখন সেটা শিশুপালের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন নারদ মুনির কাছে যে এই কি চমৎকার ব্যাপার, ইয়ে অত বড় অপরাধী, অত বড় পাপি, ইয়ে নিয়ত নরকবাস হওয়া উচিত, এর নরকবাস তো হলো না, এর জীবাতে সে তো কুষ্ঠ হয়ে গেল না, এ তো মুক্তি পেল, আর অনেক তো মুক্তি পায় আমরা দেখি না, সবার সামনে গিয়ে ভগবান শরীরে বিলীন হলো, কি মুক্তি পেল, কি প্রকার মুক্তি পেল, সাজুজ্য মুক্তি পেল, কি সাজুজ্য মুক্তি পেল, হ্যাঁ, ঈশ্বর সাজুজ্য, না ব্রহ্ম সাজুজ্য, ব্রহ্ম সাজুজ্য মানে ব্রহ্ম জ্যোতিতে লীন হবে, ঈশ্বর সাজুজ্য মানে ঈশ্বর শরীরে লীন হবে। তো তার সৌভাগ্যের কথা যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন নারদ মুনিকে। তো সেই প্রসঙ্গে এই কথা এসছে যে বলা হচ্ছে যে শিশুপাল কে ছিল, শিশুপাল দন্তবক্র ছিল, দুই ভাই, তারা পূর্বজন্মে শিশুপাল দন্তবক্র কি ছিল, না তারা ছিল কুম্ভকর্ণ আর রাবণ, তার পূর্বজন্ম কি ছিল, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, তার পূর্বজন্ম কি ছিল, হ্যাঁ। তো এইখান থেকে শুরু হলো কথা, আবার তো এখান থেকে শুরু হচ্ছে যে জয় বিজয়, হ্যাঁ, তারাই কিভাবে এখানে এসেছে। তো এক একটা যখন কথা বলছে বলা হচ্ছে, তো এক একটা প্রশ্ন উঠে আসছে পরীক্ষিত মহারাজের মনে, এটা কি করে সম্ভব হয়, সে স্বর্গ তো বৈকুণ্ঠে, তাদের তো দিব্য শরীর, তারা কি করে এখানে, তাদের কি ক্রোধ এসে গেলো, কি করে তারা কি করে ভুল করলো, অভিশাপ প্রাপ্ত হলো, তারা কি করে অসুর হয়ে গেল, এসব কিছুর সমাধান ছিল শুকদেব গোস্বামীকে দিতে হচ্ছে। তো এইভাবে এই প্রসঙ্গ শুরু হয়েছে, ভাগবত এই প্রসঙ্গটা উত্থাপন হওয়ার মূল কারণ আছে এটা। এই প্রশ্ন উত্তর পরীক্ষিত মহারাজ, শুকদেব গোস্বামী, যুধিষ্ঠির মহারাজ, নারদ মুনি, এদের মধ্যে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এই প্রসঙ্গ এসেছে শ্রীমদ ভাগবত। এই সম্পর্কে বর্ণনা করা আছে। এই প্রসঙ্গ শুরু হয় কোথা থেকে, এই সমস্ত ঘটনা শুরু হয় বৈকুণ্ঠ থেকে, এর সূত্রপাত হয় বৈকুণ্ঠ থেকে। এই যত কিছু লীলা এই ধরাধামে ভগবান করেন তার সূত্রপাত হয় আধ্যাত্মিক জগৎ থেকে। তো সেই সম্পর্কে পুরাণে বর্ণনা করা আছে যে আমি আগে অনেকবার বলেছি, প্রতি বছর বলি এটা, যে একবার বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু শুয়ে আছেন, লক্ষ্মীদেবী ওনার পাদ সম্ভান করছেন। তো লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করছেন ভগবানকে যে প্রভু, আমি শুনেছি আপনি অনেক অসুরকে বধ করেন, কিন্তু আপনার শরীর এত কোমল, মানে ভগবানের শরীর কত কোমল না হবে? কিরকম কোমল হতে পারে ভগবানের শরীর? কিরকম কোমল হতে পারে? তুলনা দা, হ্যাঁ, কিসের মতন? মাখনের মতন? আরো কিছু আছে তার থেকে আরো কমল কি হতে পারে? হ্যাঁ, কমল ফুলের মতন আর কি হতে পারে? সব থেকে একটা কোমল তুলনা কে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলছে দুধের ফেনা, আমার ফেনাটা এরকম কোমল, দুধের ফেনাটা কত কোমল? তাহলে আছে বলছে তোমার শরীর অত কোমল, আর এই অসুরগুলো তো লোহার মতন শরীর, তুমি এই শরীর দিয়ে কি করে ওদের সঙ্গে যুদ্ধ করো, কি করে পরাস্ত করো? তো লক্ষ্মী দেবী এটা জানার আকাঙ্ক্ষা ছিল। তখন ভগবান বিষ্ণু হাসছেন, বলছেন ও আমি কি করে যুদ্ধ করি তুমি দেখতে চাও, জানতে চাও? ঠিক আছে, তোমার দেখাবো একদিন কি করে যুদ্ধ করি আমি। তো সেই ঘটনা হয়েছে, দেখুন নরসিংহ ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছেন, আর তার ক্রোধ আর প্রশমিত হচ্ছে না, সে দীর্ঘ নিঃশ্বাস নিয়েছে ঝড়ের মতন, অত রেগে গেছে হিরণ্যকশিপুর উপরে, কেউ শান্ত করতে পারছে না, ব্রহ্মা ইন্দ্র কেউ শান্ত করতে পারছে না, আমি শেষের দিনে বলবো। তখন লক্ষ্মী দেবী বলছেন, মা লক্ষ্মী দেবী আপনি প্রভুকে শান্ত করুন। তো লক্ষ্মী, না না আমি তার কাছে যেতে পারবো না, আমি তো কোনোদিনই দেখি না এরকম রূপ। এই যে ভগবান বিষ্ণু চাইছিলেন না, হ্যাঁ লক্ষ্মী দেবী মানে ভাবছে তুমি কি করে যুদ্ধ করস এই কোমল শরীর নিয়ে? তো ভগবান বিষ্ণু বলতে ঠিক আছে তোমার দেখাবো একদিন কিরকম শরীর। তো এইরকম আলাপ আলোচনা আছে। তো এদিকে ঘটনা চক্রে কি হয়েছে না, জয় বিজয় সেখানে বসে আছেন, চতুষ্কুমার পৌঁছে গেছেন। তো এর আগে আর একটা ঘটনা হয়েছে, মানে ভগবানের যা কিছু লীলা হয় তার পিছনে হাজার কারণ থাকে, ভগবান তো এক্সপার্ট, হাজারটা লোকের মনোবাসনা পূর্ণ করতে একটা কাজ করবে সবাই মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তো এদিকে লক্ষ্মী দেবীর মনোবাসনা জানতে যে কি করে কোমল শরীর যুদ্ধ কর, আর একটা হচ্ছে জয় বিজয় তারা বৈকুণ্ঠের দ্বারপালায় বসে আছে, দ্বারপাল মানে কি সারাদিন বসে থাকবে, আর বসে বসে কি করবে, দুজন বসে গল্প গুজব করছে, হ্যাঁ প্রজল্প করছে, কিন্তু বৈকুণ্ঠের প্রজল্প এই আমাদের ভৌতিক জগতের প্রজল্পের মতন নয়, ওখানকার গল্প গুজবটাও ভগবানকে নিয়ে। তো তারা দুজন বসে আলোচনা করছে জয় বিজয়, যে আমাদের প্রভু বিষ্ণু নারায়ণ তো ভগবান, ভগবান মানে কি সব কিছুকে ভোগ করে, সব কিছু আনন্দ পায়, তিনি আনন্দং ব্রহ্ম আনন্দময় ব্যাসাত, সব কিছু তিনি আনন্দ উপভোগ করেন। তো দুই প্রহরীর চিন্তা পড়ে গেছে যে আমার প্রভু সব কিছু আনন্দ পাচ্ছে, কিন্তু একটা আনন্দতে বাদ পড়ে গেছে, কিসের আনন্দ? না মল্লযুদ্ধ রেসলিং করে যে আনন্দ, এই মল্লযুদ্ধের আনন্দ প্রভু পাচ্ছেন না। মানে মল্লযুদ্ধ করে না, যোদ্ধারা মল্লযুদ্ধ করে আনন্দ পায়, রেসলিং করে আনন্দ পায়। তো জয় বিজয়ের এখন চিন্তা যে প্রভু সব আনন্দ পায়, এই একটা আনন্দ থেকে বাদ পড়ে গেল, তো প্রভুই আনন্দ পাবে কি করে? এই দুজন বসে গল্প করছে, ওই বৈকুণ্ঠের দরজার কাছে, যে প্রভুকে কে রেসলিং করে আনন্দ দেবে? তো দুজন মনে করছে আমাদের ছাড়া আর কে পারে, আমরাই ভালো রেসলিং করতে পারবো প্রভুর সঙ্গে, তো প্রভু আনন্দ পাবে, তো আমরা কি করে রেসলিং করবো? বললো আমরা দাস দরবানগিরি করি, হ্যাঁ প্রভুর সঙ্গে রেসলিংটা আরো ভালো জমবে, শত্রুতা মনোভাব নিয়ে রেসলিং করা হয় তাহলে আরো জমবে ভালো। তাহলে এরকম চিন্তা করছে, চিন্তা করতে করতে অন্তর্যামী ভগবান বিষ্ণু বুঝতে পেরেছে যে আমার ভক্ত আমার সঙ্গে লড়াই করে আমাকে আনন্দ দিতে চায়, তথাস্তু তোমাদের বাসনা পূর্ণ হবে, তোমরা আমার সঙ্গে লড়াই করে সুযোগ পাবে। তো ভগবান তো যার তার সঙ্গে লড়াই করবে না, হ্যাঁ ভগবান আমাদের সঙ্গে লড়াই করতে আসবে না, তাকে লড়াই করতে হলে তার লোককে এখানে পাঠাতে হবে। তো দিয়ে লক্ষ্মী দেবের ইচ্ছা একটা আছে, জয় বিজয়ের একটা ইচ্ছা আছে, এই সব কিছুকে দেখে ভগবান কি করেছেন, হ্যাঁ সেই সময় পৌঁছে গেছেন কে, চতুষ্কুমার। চতুষ্কুমার তো তারা আত্মারাম ছিল, তারা জ্ঞানী ছিল, তারা ব্রহ্ম উপাসক ছিল, তারা ঘুরতে 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 বৈকুণ্ঠের দরজায় পৌঁছে গেছে, তারা তো নির্বিকার পুরুষ ছিল, তাদের মধ্যে ভালো ভালো মন্দের বিচার নেই, তাদের মধ্যে কিছু পাওয়া দেওয়ার বিচার নেই, তারা আত্মারাম আত্মাতেই রমণ করেন, তাদের কোনো ভয় নাই, তারা সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ভিতরে দেখেছে সুন্দর বৈকুণ্ঠ, তো সেখানে ঢুকতে আকাশে বিচরণ করেছিলেন অন্তরিক্ষে। কর্তাকে তো বৈকুণ্ঠ দেখে তো ছোট ছোট শিশু উল্লগ্ন শিশু, তারা সব থেকে পুরনো ব্রহ্মার প্রথম মানস পুত্র যতীশ কুমার, অত্রি মরিচি অঙ্গিরা পুলহ পুলস্থ বশিষ্ঠ তাদের থেকেও পুরনো, কিন্তু অত পুরনো হয় সব থেকে শিশু, কাপড় পরিধান করেন না, তো তারা একদম মানে সরল মনে তার ভিতরে ঢুকে পড়ছে। তো জয় বিজয় তো আরে রে নেংটা বাসা কোথায় এখানে ঢুকছ, থামো থামো তোমার ভিতরে ঢুকতে হবে, তোমার এখানে ঢুকতে পারবে না, তারা বুঝতে পারে না একে। তো তখন যতীশ কুমারের স্বরূপ প্রকাশ করেছে, আরে তুমি এখানে বৈকুণ্ঠে বসে আছো, আর তোমাকে বৈকুণ্ঠে তোমাকে কে জায়গা দিল? জয় বিজয়কে বলছে তোমার বৈকুণ্ঠে বসার অধিকার নেই, তোমাদের মনের মধ্যে অত কুণ্ঠা আছে, আর তোমার বৈকুণ্ঠে থাকবে কি করে? তোমার যোগ্য অযোগ্য বিচার করছো, তোমাদের ভালো মন্দ বিচার আছে, তোমার কুণ্ঠা রয়েছে, দ্বন্দ্বভাব রয়েছে, এই নির্দ্বন্দ্ব বৈকুণ্ঠে তোমাদের বাস হবে না। তাদের সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেছে, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, এরকম যথেষ্ট জোরে কথা বলছেন, খুব রেগে গেছেন। তো ভগবান বিষ্ণু অন্দর মহলে ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে দরজার কাছে গেটে আমার প্রহরীর সঙ্গে যথেষ্ট কুমারের ঝগড়া লেগে গেছে। তো ভগবান বিষ্ণু চিন্তা করেছেন তখন কি কিছু মেটমাট করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। তো ভগবান বিষ্ণু সেখানে যাবে, তো যাওয়ার সময় লক্ষ্মণদেবকে বলছে তুমি আমার সঙ্গে চলো, যে কোনো কাজে সিদ্ধি লাভ করতে হবে না স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে হবে, তাহলে কাজটা ভালো তাড়াতাড়ি হবে, তো আমার সঙ্গে তুমি চলো। তো লক্ষ্মণদেবকে নিয়ে গেছেন, আর নিয়ে গিয়ে সব কথা শুনছেন। যতীশ কুমার বলছে যে আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। তখন ভগবান বিষ্ণু কত এক্সপার্ট ম্যানেজার, কত এক্সপার্ট ম্যানেজার, আমার ঘরে দরোয়ান দাঁড়িয়ে আছে, আমার দরোয়ান আছে, যদি কেউ বাহিরের লোক ঢুকে পড়ে আমার দরোয়ান আটকাবে, আমার দরোয়ান সঙ্গে যদি ঝগড়া করে তাহলে আমি কি দরোয়ানের পক্ষেই বলবো না, হ্যাঁ তাদেরকে শাসন করবো? কিন্তু ভগবান বিষ্ণু ঠিক উল্টেই করেছেন, তিনি দরোয়ানের পক্ষ না হয়ে তিনি যতীশ কুমার পক্ষ হয়ে দরোয়ানদেরকে ধাদানি দিয়েছেন। হ্যাঁ জয় বিজয়কে বলছেন আরে তোমরা কি মনে করছ, তোমার এরকম মহাপুরুষদেরকে তুমি আটকে দিয়েছ, তোমরা জানো আমি ভগবান হয়েছি, কি করে ভগবান হয়েছি, আমি এদের কৃপার মাধ্যমে আমি ভগবান হতে পেরেছি, তুমি জানো যে লক্ষ্মীদেবী সবসময় আমার বক্ষে অবস্থান করে, এদের চরণের ধুলো আমি মাথায় লাগাই, সেজন্য লক্ষ্মীদেবী আমাকে কোনোদিন ছেড়ে যায় না এখান থেকে, মানে এইরকম প্রশংসা করে বলছে যতীশ কুমার রে, প্রশংসা করছে, জয় বিজয়কে খুব ঝাড় দিচ্ছে। আর যতীশ কুমার মনে মনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, তা যে আপনাদের বাংলায় আছে না ঝিকে মেরে বউকে শিক্ষা দেয়, তো যতীশ কুমার মনে করছে কি জয় বিজয়কে ঝাড় দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরাই ভুল করেছি, তখন কি হবে? হ্যাঁ তখন খুব ঝাড়টার দিয়ে ভগবান বলছেন যে তোমাদেরকে শাস্তি পেতে হবে, খুব রেখেছ শাস্তি পেতে হবে, হ্যাঁ তোমার বিরাট ভুল করেছ, এসে বলে টলে তাহলে যতীশ কুমারকে বলছেন ঠিক আছে এটা ভুল করে দিয়েছে, তো শাস্তি দাও, কিন্তু অল্প করে শাস্তি দাও, আমাদেরকে একটু হালকা করে শাস্তি দাও। তখন তো যতীশ কুমার মন একদম গলে গেছে, ভগবানকে দেখে ভগবানের কথা শুনে খুব শান্ত, মানে কথা শুনবার আগেই তো ভক্ত হয়ে গেছে ওরা, যখন ভগবান নারায়ণ এসেছেন তারা তো ব্রহ্মবাদী ছিলেন, যতীশ কুমার তারা তখন ভক্ত ছিলেন না ব্রহ্মবাদী ছিলেন, তখন ভগবান চরণকমলে প্রণাম করতে গেছেন, সে চরণের তুলসী তাদের নাকে ঢুকে গেছে, এই তুলসী নাকে ঢুকে সে ব্রহ্মবাদী ধারণা সব বাদ দিয়ে একদম শুদ্ধ ভক্ত হয়ে গেছে, তেমনি মন নরম হয়ে গেছে। আর ভগবান আবার অত প্রশংসা করে বলছেন, আর ভগবান বলছেন ঠিক আছে এরা আমার প্রহরী, যদি অল্প টল্পকে হালকা করে অভিশাপ দাও, আমার বেশি কড়া দেবে না। তখন যতীশ কুমার বলছে ঠিক আছে তোমরা ডিসাইড করো, তোমরা স্থির করো কি অভিশাপ তোমরা পাবে, আমরা তো বলে ফেলেছি যে বৈকুণ্ঠে থাকতে পারবে না, তারা অভিশাপ দিয়েছিল, যতীশ কুমার অভিশাপ দিয়েছে যে তোমাদের বৈকুণ্ঠ ছেড়ে, হ্যাঁ তোমরা এরকম দুর্বৃদ্ধি, তোমার অসুরের মতন বুদ্ধি হয়েছে, হ্যাঁ তোমরা বৈকুণ্ঠে থাকার অধিকার নেই, তোমাদের ভৌতিক জগতে মর্ত্য লোকে যেতে হবে। তখন তারা বলছে এখনই তোমরা বলো, জয় বিজয়কে জিজ্ঞাসা করছে যে তোমরা কি চাও, তোমাদেরকে ভৌতিক জগতে যেতে হবে, সাত জন্ম ভক্ত হয়ে থাকবে, সাত জন্ম লাগবে, সাতবার যাবে, সাত জন্ম থাকবে সেখানে, তো সেটা চাও না অসুর হয় তিন জন্মে ফিরে আসবে, ভক্ত হলে সাত জন্ম লাগবে আর অসুর হয়ে গেলে তিন জন্ম ফিরে আসবে। জয় বিজয় বিচার করছে কোনটা নেব আমরা, আর ভক্ত হয়ে যাবো না অসুর হয়ে যাব। তো ওরা বিচার করে স্থির করছে না না ওই সাত জন্ম আমরা বৈকুণ্ঠ থেকে দূরে থাকবো, এ বড় কষ্ট, তার থেকে তিন জন অসুর হয় না কেন, তিন জন ফিরে আসে এখানে। এই বুঝি তো ভগবান দিচ্ছে ওদেরকে, হ্যাঁ তিন জন আমি ফিরে আসি, সব বুঝি তো ভগবান থেকে আসে না। তা সবাইকে এরকম ভবিষ্যৎ হয়ে যাওয়ার পরে তখন জয় বিজয় তত্ত্ব কুমার নিজের সব ভুল বুঝতে পেরেছে, গিয়ে ভগবান কাছে গিয়ে প্রার্থনা, প্রভু আমাদের বিরাট অপরাধ হয়ে গেল, আমরা এরকম করলে অপরাধ ক্ষমা করো। তখন ভগবান হাসছে বলছে না না তোমাদের কোনো অপরাধ নেই, তোমরা যে অভিশাপ দিয়েছ, এরা যে ক্রোধান্বিত হয়েছে আটকেছে, কিছু আমার ইচ্ছাতেই হয়েছে। তাই জয় বিজয় যে অসুর হয়েছে এখানে পতন হয়েছে, আমাদের মতন বদ্ধ জীবনের মতন তাদের পতন নয়, এটা ভগবানের ইচ্ছায় তাদের তারা এখানে এসেছে ভগবান লীলায় সাহায্য করবার জন্য, ভগবানের বিভিন্ন প্রকার ভক্তের মনোবাসনাকে পূর্ণ করবার জন্য। তো তারা এই ভৌতিক জগতে তারা আসছে, কিন্তু তারা সবসময় ভগবানের দ্বারা সুরক্ষিত রয়েছে, সবসময় তারা কৃষ্ণ চেতনায় রয়েছে। বাহ্যিকভাবে দেখতে গেলে দৃষ্টান্ত স্বরূপ যদি তার আসুরিক প্রবৃত্তি রয়েছে তো তারা বড় বৈষ্ণবভাবে তারা ছিলেন। তো এইভাবে এই অভিশাপ প্রাপ্ত হয়েছে, ভগবান বলছে না না এটা তোমাদের দোষ নেই, আমার ইচ্ছাতেই হয়েছে। তখনই জয় বিজয় তারা অসুরজনই প্রাপ্ত হবে, তারা এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্ম হবে। আর আমি কোথায় একটা পুরাণে পড়েছি এখন ভুলে গেছি, সেখানে লেখা হয়েছে নাকি এই চতুষ কুমার হিরণ্যকশিপুর চার পুত্রের জন্ম হয়েছে, প্রহ্লাদ হ্রাদ সংহ্লাদ অনুহ্লাদ, এই চার পুত্র রূপে একটা কোনো পুরাণে এরকম লেখা হয়েছে। তো এখন ভগবানের ইচ্ছা এই বৈকুণ্ঠে এরকম লীলা সংগঠিত হয়ে গেল। আরে এই এখানে কি হচ্ছে, এই জগতে কি হচ্ছে, এই জগতে কশ্যপ মুনির দুই পত্নী দিতি আর অদিতি, দুই পত্নী না আরো বেশি মনে হয় এগারো জন না বারো জন না তেরো জন, তেরো জন, তেরো পত্নী মধ্যে দিতি অদিতি কি কদ্রু, হ্যাঁ কদ্রু আছে, সাপ সাপদেরকে জন্ম দিল, হ্যাঁ বিনতা, হ্যাঁ বিনতা, হ্যাঁ বিনতা কদ্রু আছে, হ্যাঁ বিনতা কদ্রু, তো বিনতা গরুড়কে পক্ষীগুলোকে জন্ম দিল, এরকম পত্নীদের দিয়ে তোর কশ্যপ তো প্রজাপতি, সে বিভিন্ন প্রজা সৃষ্টি করছেন। তো অদিতি গর্ভ থেকে আদিত্য দেবতারা আবির্ভূত হয়েছে, আদিতি দিতি একদিন কশ্যপ মুনি স্নান টান করে শুদ্ধ অঞ্জলি শুদ্ধ করে যজ্ঞ করছেন, যজ্ঞতে আহুতি প্রদান করে ঠিক সন্ধ্যাবেলা ফিরে এসেছেন। তো সন্ধ্যা যখন ফিরে এসেছেন, দিতি কালের দ্বারা বা দৈবের দ্বারা প্রণোদিত হয় গিয়ে কশ্যপ মুনির কাছে প্রার্থনা করছেন যে আমার একটা প্রার্থনা আপনার কাছে রয়েছে, হে স্বামী আমার ইচ্ছা আছে পুত্র সন্তান লাভ করবার জন্য, তাই আপনি আপনার সঙ্গ দিয়ে আমাকে পুত্র সন্তান প্রদান করুন। তখন কশ্যপ মুনি বলছে না না এই তো সন্ধ্যার সময়, এই সময় যদি আমাদের সঙ্গম হবে যে পুত্র জন্ম হবে সে পুত্র মানে আমাদের কুলাঙ্গার হবে, এ সমস্ত জগৎকে ধ্বংস করে দেবে। তো বহু প্রকৃতিকে বুঝাচ্ছেন যে এই সময়ে তুমি পুত্র কামনা থেকে বিরত রাও, কিন্তু দিতি তাকে জবরদস্ত না না আমার এখনই পুত্র লাগবে। তখন কশ্যপ মুনি বুঝাচ্ছে না এটা শিব মুহূর্ত, যেরকম সকালে সকালে ভোর চারটায় আমরা বলি ব্রহ্ম মুহূর্ত, এই ব্রহ্ম মুহূর্তে যাহা করবে সব ভালো হবে, সেজন্য বিকাল সন্ধ্যা সময় বলে শিব মুহূর্ত, শিব নাকি সেই সময় বিচরণ করেন। তো শিব হচ্ছেন কশ্যপের বড় ভাই নাকি কি সম্পর্ক আছে একটা, হ্যাঁ কি জামাতা, হ্যাঁ হ্যাঁ সেরকম সে বলতে না না এরকম ভাবে তো শিব দেখবে। তো শিব এখনই ঘোরাফেরা করছেন, এই সময়টা হ্যাঁ তুমি পুত্র কামনা থেকে বিরত হও, কিন্তু দৈবের দ্বারা প্ররোচিত হয় প্রণোদিত হয় দিতি বল বাধ্য করতে, তেমন কশ্যপ মুনি তাকে পুত্র সন্তান প্রদান করেছেন। তো সেই পুত্র রূপে কে গর্ভে প্রবেশ করেছে, হ্যাঁ জয় বিজয়, জয় বিজয় প্রবেশ করেছেন। এই সাধারণ জীব নয়, সাধারণ জীব যখন অসুর হবে সেটা আলাদা, আর জয় বিজয় যখন অসুর হবে ও সাধারণ অসুর হবে না। সে গর্ভে প্রবেশ করেছেন, তোর কশ্যপ মুনি বলে দিয়েছেন তুমি দুটো সন্তান পাবে, কিন্তু দুটো সন্তান সমস্ত জগৎকে তছনছ করবে, সমস্ত জগৎবাসী মুনি ঋষি ভক্তদের পীড়ার কারণ হবে, এটা কলঙ্ক হয়ে জগতে জন্ম হবে। এরা দেখুন, হ্যাঁ বলছিলাম যখন এরা জন্ম হবে সারা জগৎকে উৎপীড়ন করবে। ভাগবত বলা হচ্ছে এরা জন্ম হওয়ার পরে জগৎকে উৎপীড়ন করবে কি, এরা অত পাওয়ারফুল ছিল যখন মাতৃ গর্ভে আছে তখন থেকে জগতে উৎপাত শুরু হয়ে গেছে, তখন জগতে সমস্ত উৎপাতের লক্ষণ দেখা গেছে। আর যখন ছোটবেলা থেকেই এদের খেলাধুলা মানে কি, কার গলা টিপে দেবে, কাকে মেরে ফেলবে, কাকে কুয়াতে ফেলে দেবে, এইগুলো তো খেলা। হ্যাঁ এইরকম এদের অসুর বুদ্ধি ছিল। হ্যাঁ তো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ কে বড় ভাই, কে বড়? হিরণ্যকশিপু বড়, হিরণ্যাক্ষ ছোট, ঠিক না? আপনারা কি বলছেন, হিরণ্যাক্ষ বড়? আর দুটোই ঠিক, হিরণ্যাক্ষ বড়, হিরণ্যকশিপু ছোট, হিরণ্যকশিপু বড়, হিরণ্যাক্ষ ছোট। তার কারণ আমাদের গোস্বামী ভিন্ন ভিন্ন পড়ে না, ভিন্ন ভিন্ন কথা বলা হয়েছে। তা আমাদের গোস্বামীরে বলছেন দুটোই ঠিক, এই জন্য মানে হিরণ্যকশিপু আগে গর্ভে প্রবেশ করেছে, ধর হিরণ্যাক্ষ আগে প্রবেশ করেছে তারপর হিরণ্যকশিপু প্রবেশ করেছে, তাই ও বড় ছোট। আর যে আগে গর্ভে প্রবেশ করেছে পরে মাতৃগর্ভ থেকে বেরিয়েছে, যে পরে প্রবেশ করেছে সে মাতৃ আগে বেরিয়েছে, ও বড়, তাই দুজনে বড়। ভাগবত বর্ণনা করা হচ্ছে যা, সেই বর্ণনা অনুসারে হিরণ্যকশিপু বড় ছিল আর খুব প্রতাপশালী ছিল। হ্যাঁ আর হিরণ্যকশিপু আর তার ভাই ছিল হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষ প্রতাপশালী ছিল, ভাই ভাইয়ের প্রভাব দাদার প্রভাবে ও আর নিজেকে বড় গর্বিত মনে করত। হ্যাঁ আমি কী না একটা হয়ে গেছি। তো হিরণ্যকশিপু তো শশাগর পৃথিবী কয় কি স্বর্গ মর্ত পাতালকে শাসন করবার ক্ষমতা তার মধ্যে ছিল, অত বড় যোগী। যে এবার হচ্ছে যে ভগবত ধাম থেকে এসেছে, এমনিতে ভগবত ধাম যে কেউ জীবের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, মহাশক্তি রয়েছে, আর এর মধ্যে কী না শক্তি থাকবে। তো এই হিরণ্যাক্ষ সে একবার গদা নিয়ে দাদার প্রভাবে খুব গর্বিত হয়, সব জায়গায় ঘুরছে। তো ঘুরতে ঘুরতে বরুণালয়ে গিয়েছে। বরুণের বাড়ি কোথায়, কি জায়গাটাকে বললে কে জানো? হ্যাঁ কি মহিমা এইরকম কিছু একটা, মহিষ্মাপুর নাকি একটা, হ্যাঁ মহিষ্মতিপুর নাকি আছে। তো বরুণালয়ে গিয়েছে, তখন বরুণের দরজার কাছে দাঁড়িয়ে ফেরাকে বলছে ও বরুণারাজ, ও বরুণারাজ ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি, আমার কিছু ভিক্ষা লাগবে। আসলে উপহাস করে বলছে যে আমার কিছু ভিক্ষা লাগবে। তখন বরুণারাজ বেরিয়ে এসছেন যে তোমার কি ভিক্ষা দিতে পারি, না আমার কি ভিক্ষা লাগবে, আমি রণম দেহি, রণম দেহি, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে এই ভিক্ষা চাইছি, তোমার যুদ্ধ করব। তখন বরুণরাজ বুঝতে পেরেছেন আরে বাবা এই তো মহাদুষ্ট লোক, এর সঙ্গে যুদ্ধ করে আমি পারবো না। তখন বরুণরাজ বলছেন আরে হিরণ্যাক্ষ তুমি অত মহান অত শ্রেষ্ঠ, আর তুমি যদি যুদ্ধ করে আনন্দ পেতে চাও আমার মতন বুড়ো মানুষের সঙ্গে যুদ্ধ করে তোমার জমবে না ভালো। হ্যাঁ কারণ অসুর তো অসুরদের তো সবসময় হাত খুসখুস করতে থাকে, কাকে মারবে কাকে কি করবে, এইটা করলে ওরা ঠান্ডা থাকবে, ওদের মাথা ঠান্ডা থাকবে, এইটা না থাকলে তো মাথা গরম হয়ে যায়, তো খুঁজছে কার সঙ্গে যুদ্ধ করবে। আর বর্ণরাজ বলছেন না না তুমি যে যুদ্ধ করে আনন্দ পেতে চাও আমার মতন বুড়োর সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ হবে না, তুমি যে আসল যুদ্ধ করে আনন্দ পেতে চাও আমি তোমাকে একটা লোকের সন্ধান দিচ্ছি, তার কাছে গিয়ে যুদ্ধ করো। তো কে? আর তুমি কি ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করো, তাহলে তোমার খুব আনন্দ হবে। তো সেই সম্পর্কে পুরাণে দুটো কল্পের কথা বর্ণনা করা হচ্ছে, দুটো কল্পে কিভাবে এই বরাহদেব এসেছেন আর হিরণ্যকের সঙ্গে যুদ্ধ হচ্ছে। যাই হোক সাধারণত এইটুকু জানা উচিত যে হিরণ্যকে ভগবান বধ করেছেন। তো হিরণ্যকে বধ করার পরে আর সবাই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, হিরণ্যকের পত্নীরা, হিরণ্যকশিপুর মা আর তার হিরণ্যকশিপুর ছেলে সব কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আর হিরণ্যকশিপু বুঝতে পেরেছে যে ভগবান বিষ্ণু মেরে ফেলেছেন। তো ভগবান বিষ্ণু মেরে ফেলেছেন, রেগে সে দাঁত টান কামড়ে চোখ লাল লাল করে সে আকাশ দিকে তাকাচ্ছে। তার এরকম প্রতাপ সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করেছে। তখন সমস্ত অসুরদেরকে ডেকেছে, অসুরদেরকে ডেকে বলছে যে হ্যাঁ, এ বিষ্ণু এ দেবতাদের থেকে পূজা প্রাপ্ত হয়, সবসময় আমাদের শত্রু হয়ে থাকে, এ বিষ্ণু সমদর্শে হওয়া উচিত। আর এ কী করে দেবতারা দেবতাদের মতন শিশুর মতন শিশুরা যেরকম চকলেট লড্ডু খেয়ে ভুলে যায়, এ দেবতারা একটু পূজা টুজো করে তাদের কথা ভুলে আমাদের পেছনে যায়। আমি একে শেষ করবই করবো আজকে, আমি তাকে মেরেই ফেলবো আজকে। আমি যখন ওকে মেরতে মারতে যাব, তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে এই বিষ্ণুকে বধ করবার কী কী সাহায্য করতে পারো। তো সুন্দর প্ল্যান একটা দিয়েছে ওদেরকে, যে বিষ্ণু কী করে শক্তিশালী হলো, তো তোমরা যাও, তোমরা কী করবে, যত বন জঙ্গল আছে কেটে ফেলো, সব খনিজ বস্তুগুলো পুড়িয়ে ফেলো, সব ব্রাহ্মণদেরকে মেরে ফেলো, গাভীদেরকে মেরে ফেলো। এগুলো কী হবে মারলে, এগুলো মারলে কী হবে, এই ব্রাহ্মণরা আছে, ব্রাহ্মণরা বুদ্ধি দিচ্ছে ক্ষত্রিয়দেরকে, তারা যজ্ঞ করছে, যজ্ঞ প্রাপ্ত হয়ে দেবতারা শক্তিশালী হচ্ছে, তো দেবতার বিষ্ণুর পূজা করছে, তো পুরো চ্যানেলটাকে মালুম আছে। হ্যাঁ, ভগবান বিষ্ণু বিষ্ণু পূজা পাচ্ছে কোথা থেকে, দেবতাদের কাছ থেকে, দেবতা পূজা কোথা থেকে, ক্ষত্রিয়দের কাছ থেকে, ক্ষত্রিয় কোথায় জ্ঞান পাচ্ছে, ব্রাহ্মণদের কাছ থেকে। তো বলছে গোড়া থেকে সবাইকে শেষ করে দেবো, গোড়া থেকে ব্রাহ্মণকে শেষ করে দিলে হবে, ব্রাহ্মণই থাকবে না, আর যজ্ঞ করবে কে, তখনই গাভীদেরকে মেরে ফেলো, ঘি পাবে না, যজ্ঞ করবে কোথায়, জঙ্গল কিছু পুড়িয়ে ফেলো, কাঠেই থাকবে না, যজ্ঞ করবে কোথায়। খুব সুন্দর পরিকল্পনা, যজ্ঞ নষ্ট করে দাও, গাভীদেরকে মেরে ফেলো, ব্রাহ্মণদেরকে মেরে ফেলো, আর যজ্ঞ হবে না, যজ্ঞ না হলে দেবতারা এমনি সুখে সুখে মারা যাবে, কারণ দেবতারা তো যজ্ঞ ফল প্রাপ্ত হয়ে বলিষ্ঠ হয়ে থাকে, দেবতারা যদি না থাকবে বিষ্ণু এমনি বিষ্ণুর অল্প শক্তি সম্পন্ন হয়ে যাবে। অসুর বুদ্ধি তো ও ভাবছে বিষ্ণু এখান থেকে শক্তি পায়, বিষ্ণু যে সবাইকে শক্তি দেয় এই জ্ঞান তো হিরণ্যকশিপুর নাই, তো বিষ্ণু সবাইকে শক্তি দেয়। তো এইভাবে যে নির্দেশ দিয়েছে, আর অসুরে তো সবসময় তাকিয়ে বসে থাকে, সবসময় হাত তার চুলখানি হতে থাকে, অর্ডার নির্দেশ পেলেই কাকে মারবে ধরবে, আর সঙ্গে সঙ্গে গিয়ে এসে পৃথিবীর অবস্থা তছনছ করে দিয়েছে একদম, সমস্ত বড় বড় ব্রিজ ভেঙে ফেলেছে, আম কাঁঠাল জাম সব ফল ফলানের গাছগুলো সব কেটে ফেলেছে, গাভীদেরকে হত্যা করছে, মানুষকে হত্যা করছে, বৈষ্ণব মুনি ঋষি যাকে যেখানে পেয়েছে, অল্প সময়ের মধ্যে সারা পৃথিবী তছনছ হয়ে গেছে। তো দেবতাদের কাছে সংবাদ পৌঁছে গেছে যে হিরণ্যকশিপু এরকম পরিকল্পনা করছে। তো দেবতারা সব এসে ছদ্মবেশে দেখছে পৃথিবীর কী অবস্থা, সব গাভী মারা গেছে, গাছ কেটে ফেলছে, ব্রাহ্মণদেরকে মেরে ফেলছে, যজ্ঞ বন্ধ হয়ে গেছে। তো এরকম তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তো তাদেরকে পাঠিয়ে দিয়ে তো হিরণ্যকশিপু অসুর ছিল কিন্তু স্থির বুদ্ধি ছিল, তার খুব নিয়ন্ত্রণ করে নিজেকে রাখত, দেশ কাল দেশ অবস্থা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখত। দেখুন বুঝতে পারছে আমার পরিবারের লোক সব তো বিমর্ষ হয়ে গেছে, দুঃখে আমার ভাইয়ের জন্য কান্নাকাটি করছে, তো কি করেছে না সত্যি অসুরদেরকে এরকম কাজে পাঠিয়ে দিয়ে তো পরিবার লোকদেরকে বুঝাচ্ছে, তো সবাইকে ডেকেছে, সবাই সেই হিরণ্যাক্ষের মৃত শরীর চারপাশে বসে আছে, তাদেরকে বুঝিয়ে তার আত্মীয় স্বজনকে তার ভাইয়ের স্ত্রীকে তার মাকে বুঝিয়ে বলছে, আপনারা শ্রীমত ভাগবতমে এই হিরণ্যকশিপু কী দিয়ে বুঝাচ্ছে আপনার পড়ে দেখবেন, গীতা ভাগবতে যে সমস্ত তত্ত্ব কথা বলা হয়েছে যে আমরা এই দেহ নই, তোমরা কেন কান্না করছ, একে যার জন্য কান্না করছো এটাই দেহ নয়, এ তো চিন্ময় আত্মা, আত্মার তো কোনোদিন মৃত্যু নাই, তোমরা কেন কান্না করছ, আর এই সংসার অনিত্য, যেরকম গ্রামে কুয়া আছে, গ্রামের মহিলারা কুয়া থেকে জল নেওয়ার জন্য একত্রিত হয়, আর জল নিয়ে কলসিতে জল ভরে আবার যেবার ঘরে চলে যায়, রেস্টুরেন্টে খাবার জন্য মানুষ একত্রিত হয়, খাবার শেষ হয়ে গেলে সব চলে যায়। ঠিক সেরকম মানুষ এক পরিবারে আসে আর সেই পরিবারের কাজ শেষ হয়ে গেলে তার নিজে নিজে জায়গায় চলে যায়। আপনারা যদি হিরণ্যকশ্যপের এই শিক্ষা পড়বেন, কী যে বুঝাচ্ছে, সব শাস্ত্র জ্ঞান আছে, সমস্ত গীতা জ্ঞান রয়েছে, কিন্তু অত সমস্ত গীতার সব শ্লোক জানে, কিন্তু সর্বধর্মান পরিচিত মাম একম শরণম ব্রজ এটা তো জানে না, এর ছাড়া সব জানে, সব গীতার কথাই বলছে। তো অত বড় জ্ঞানী। হ্যাঁ, তো আরো ভালো সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে, সে দুটো পাখির দৃষ্টান্ত দিচ্ছে, কিভাবে সে যমরাজ এসেছে কাউকে বুঝাচ্ছে, দৃষ্টান্ত খুব সুন্দরভাবে ওদেরকে সন্তুষ্ট করে দিয়েছে, তোমাদের কোনো চিন্তা কর। তারপরে তখন হিরণ্যকশ্যপকে তখন দাহ করা হয়েছে, সবাই শান্ত হয়ে গেছে। তখন হিরণ্যকশ্যপ তার পরিকল্পনা শুরু করছে যে কি করে আমি অমর হতে পারি, আমার অমর বর লাভ করতে হবে। তো বিষ্ণুকে জয় করতে চায়, বলছে পরম্পরা ক্রমে আমার জাতির এটা শত্রু, এই বিষ্ণুকে আমাদের জাতির জাতের শত্রু, এটা তাই শেষ করতে হবে। তখন হিরণ্যকশ্যপ বারম্বার বিভিন্ন তপস্যা করতে শুরু করেছে। তো যখন তপস্যা করতে শুরু করছে, তো কয়েকবার তপস্যা করছে, কয়েকবার তপস্যা করছে, একবার তপস্যা করছে, খুব কঠোর, এবার গিয়ে খুব কঠোর তপস্যা করছে। কীরকম তপস্যা করছে, সে মন্দার পর্বতে গিয়ে ভাগবত বর্ণনা করা হচ্ছে, একটা আঙ্গুলির মধ্যে দাঁড়িয়ে আছে, সে হাত তুলে হাজার হাজার বছর, কয়েক হাজার বছর সেখানে বসে আছে। ও যম নিয়ম প্রাণায়াম সব ওদের অসুরদের আগে থেকে শিক্ষা করা, এগুলো সব অষ্ট সিদ্ধি সব ওদের হাতের মুঠায়। হিরণ্যকশ্যপ অত প্রতাপশালী প্রভাবশালী ছিল যে নারদ মুনি যখন এই কথা যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করছেন, তিনি বলছেন হিরণ্যকশ্যপ অত প্রতাপশালী প্রভাবশালী হয়ে গেছিল, দেবতারা তার কথার অনুসারে উঠ বস হত। অগ্নি দেবতা, বায়ু দেবতা, জলের দেবতা, এ অগ্নি বায়ু জল এ দেবতাদের কথা অনুসারে কাজ করত না, এই হিরণ্যকশ্যপের কথা অনুসারে কাজ করবে। হিরণ্যকশ্যপ বলবে এখানে বৃষ্টি হবে, এখানে বৃষ্টি হবে, হ্যাঁ যেরকম হলে সেরকম, এইরকম হয়ে গেছিল। নারদ মুনি বলছেন দেবতারা সব গন্ধর্বরা, কিন্নর, গন্ধর্ব, অপ্সরা, এরা আর দেবতাদেরকে সন্তুষ্ট করবার জন্য নৃত্য গান করত না, এরা হিরণ্যকশ্যপের কাছে নৃত্য গান করত। হিরণ্যকশ্যপ অত প্রতাপশালী হয়েছিল, পরে যখন সিদ্ধি পাবে, বলে আমি ভগবান, ভগবানকে আছে আর সবাইকে শেখাতো, হিরণ্যকশ্যপ ভগবান কি, ভগবান হিরণ্যকশ্যপ ভগবান, তো সবাইকে বলতো যে ভগবান বলে কেউ নেই, আমি ভগবান, আমি ভগবান। দেখো হিরণ্যকশ্যপ কেন বা নিজেকে ভগবান বলবেন না, আমাদের আধুনিক বৈজ্ঞানিকরা বলে আরে ভগবান টগবান কেউ আসে নাকি, আমরা তো সব করতে পারছি, আমরা টেস্ট টিউবের মধ্যে বাচ্চা বানাতে পারছি, এটা আম আর কাঁঠালকে জুড়ে, হ্যাঁ এটা কাঁঠালের সাইজ আম বানাতে পারছি, ফুল বানাতে পারছি, ফল বানাতে পারছি, আমরা তো সব করছি, আর ভগবান কি করবে। সত্যি কথা, বৈজ্ঞানিক যা করা শুরু করেছে, তো লোকেরা কি করে ভগবানকে বিশ্বাস করবে, এরা তো সব করে ফেলছে। তো এই বৈজ্ঞানিকরা একটা আম ফল ফুল করে যদি নিজেকে ভগবান বলে মনে করে, এই হিরণ্যকশিপু যে দেবতাদেরকে কাজে লাগাতো সেবা কেন ভগবান বলে মনে না করবে, এটা আশ্চর্য হওয়ার কি আছে। অবশ্যই সে ভগবান বলে মনে করবে, সে সবাইকে এরকম প্রচার করতো। হ্যাঁ, আর সে যে তপস্যা করতে গেল, হ্যাঁ যেটা বলছিলাম, সমস্ত প্রকার সিদ্ধি ও হাতের মুঠায় ছিল, অনিমা লগিমা প্রাপ্তিক প্রকাম্য কোনো ব্যাপারই নয়। তখনকার সময়ে এরকম প্রভাবশালী ছিল। হ্যাঁ, নারদ মুনি এটা বর্ণনা করে যুধিষ্ঠির মহারাজকে, সব দেবতারা তার সেবা আসি করছিল, তার অধীনস্থ হয়েছিল, গন্ধর্বরা তার গুণগান করত। হে যুধিষ্ঠির মহারাজ, আমি আর কি বলবো তোমাকে, আমিও গিয়ে তার স্তুতি গান করতাম বসে বসে। নারদ মুনি বলছেন ভাগবতের লেখা হয়েছে আমিও গিয়ে তার মহিমা গান করতাম, এইরকম প্রতাপশালী। হ্যাঁ, হিরণ্যকশিপু সব কিছুকে নিজে নিয়ন্ত্রণ করছিল, সে যখন তপস্যা করছে গিয়ে মন্দার পর্বতে, আর সে তপস্যার প্রভাব কি, শাস্ত্রের বর্ণনা করা আছে হিরণ্যকশিপু তপস্যা করছে হাজার হাজার বছর ধরে, তখন ওর উপরে উই ঢিপি পাহাড় হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে। আরো বলা যে পাহাড় অত বছর যে তপস্যা করছে যে পাহাড়ের বাঁশ গাছ হয়ে গেছে, আর বাঁশ গাছের পাখি বাসা করা শুরু করে দিয়েছে, কিন্তু তবু ওর ভিতর বসে ও তপস্যা করছে। ওর গায়ে সব মানে উই পোকা হয়, গায়ের মাংস সব খেয়ে নিয়েছে, মাংস নাই মজা নাই, কিন্তু হিরণ্যকশিপুর এই যে দৃঢ়তা, দৃঢ় বিশ্বাস, কার প্রতি দৃঢ় বিশ্বাস? হ্যাঁ, শাস্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস। এই জন্য বলা আসল না, অসুর যেরকম ভালো ভক্তরা এরকম পারে না। ও ও ও যে এই বুদ্ধিটা কোথা থেকে পেয়েছে জানো? ও জানে যে আমি দেহ নয়, আমি আত্মা, আমাদের থেকে আরো ভালো জানে, এ থেকে দৃঢ়তা পেয়েছে। আমি তো আত্মা, আমার তো মৃত্যু হবেই না, আমি বারবার মৃত্যু হলে পড়েই থাকবো, কোনো না কোনো দিন আমি অমর বর্ণ বিষ্ণুকে পরাস্ত করবো। এই বুদ্ধিটা, মানে বুদ্ধিটা ঠিক আছে কিন্তু দুষ্ট বুদ্ধি। ও দেহ নেই, চিন্ম আত্মাটা জানে, কিন্তু ব্যবহার করছে অন্যদিকে, অন্যদিকে ব্যবহার করছে। তো সেই বুদ্ধি বলছে আমি তো চিন্ময় আত্মা, এই দেহ নষ্ট হয়ে যাবে, তবুও আমি তপস্যা করে জীবনে সিদ্ধি লাভ করবই। এই অসুরদের দৃঢ়তা খুব বেশি, অসুররা খুব ইন্দ্রিয় সংযম করতে পারে, খুব ইন্দ্রিয় সংযম করতে পারে, কিন্তু সমস্যাটা কি হয়, ওরা ইন্দ্রিয় সংযম করে, কেন ইন্দ্রিয় সংযম করে, কেন ইন্দ্রিয় সংযম করে? রামদেব বাবা সব যোগ শিখাচ্ছেন, তাই না? মানুষ খুব রামদেব বাবা পছন্দ, আমরা যোগ শিখে, যোগ শিখলে কি করতে পারবো, বেশি করে ভোগ করতে পারবো, এই জন্য যোগ শিখে। তো হিরণ্যকশিপু অসুরেরা ইন্দ্রিয় সংযম করে তপস্যা করে, কেন তপস্যা করে, না বেশি করে ভোগ করতে পারবো, এই জন্য ইন্দ্রিয় সংযম করে। এই তপস্যার কোনো লাভ নেই, ভগবানের সেবার জন্য ইন্দ্রিয় সংযম করে না, আরো বেশি করে ভোগ করবার জন্য কিছু ইন্দ্রিয় সংযম করে। তো ইন্দ্রিয় সব থেকে প্রত্যাহার করে, সে খুব মন দিয়ে সে ব্রহ্মা, ব্রহ্মার তপস্যা করছে, সেই রকম তপস্যা করছে। তপস্যার প্রভাবে যে তার মাথা থেকে আগুন বেরোতে শুরু হয়েছে, চতুর্দশ ভুবন উত্তপ্ত হয়ে গেছে, সমস্ত দেবতার অস্থির হয়ে পড়েছে। তো যখন যখন হিরণ্যকশিপুর প্রতাপে এবং পৃথিবী তছনছ হয়ে গেল, দেবতারা এখানে এসেছেন, তখন তো হিরণ্যকশিপুর প্রতাপে দেবতারা নিজেকে লুকিয়ে স্বর্গ ছাড়িয়ে দিচ্ছে ভয়তে, স্বর্গকে আক্রমণ করছে হিরণ্যকশিপু, স্বর্গ দখল করে নেবে। তো দেবতারা সব ছেড়ে ছেড়ে দিয়ে গেছে, আত্মগোপন করেছিল, তখন হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছে, তখন দেবতারা মনে করছে রক্ষা হলো, যা উপরে তপস্যা করুকু বসে, আমি তো আরামে থাকি। তো দেবতারা স্বর্গে ফিরে গিয়েছে, তো আরামে থাকবে। তারপরে দেখছে কি হিরণ্যকশিপু তপস্যা করে, তপস্যার ফলে এরকম অবস্থা হয়েছে, সমস্ত উচ্চ লোকগুলো গরম হওয়া শুরু করে দিয়েছে। তো দেবতারা মনে করছে মহাসমস্যা হলো, তো দেওয়ানো থাকবো কি করে? তো দেবতা ব্রহ্মার কাছে গেছে, হে পিতামহ ব্রহ্মা, আপনি কিছু ব্যবস্থা করুন, এই অসুর তপস্যা করছে এইরকম, তো ব্রহ্মাণ্ড জলে জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনি কি তাকে ঠান্ডা করুন। তখন ব্রহ্মা এসেছেন, তো ব্রহ্মা হংস বাহন উপরে আরোহণ করে, তার পুত্র ভৃগু আদি সন্ন্যাসীদেরকে সঙ্গে নিয়ে, তো ব্রহ্মা এসে পৌঁছে গেছেন। তো ব্রহ্মা এসে মন্দার পরতে হিরণ্যকশিপুকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আওয়াজ শুনতে পারছেন, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। সে উই ঢিপের ভিতরে বসে হিরণ্যকশিপু সেখানে তপস্যা করছে, আর শুধু কঙ্কাল সার হয়ে গেছে শরীরটা, কিছু মাংস টাংস কিছু নাই, কিন্তু সে হাড় মজ্জার মধ্যে সে আত্মাকে ধরে দেখেছে। এরকম যোগী আছে? কত বড় সে যোগী ছিল, তার মধ্যে আত্মাকে ধরে রেখেছে। তো ব্রহ্মা আছে দেখতে পাচ্ছে না, তখন সে কমণ্ডল জল সে উই ঢিপি আওয়াজ শুনে ছিটে দিয়েছেন, তো তার মধ্যে থেকে হিরণ্যকশিপু বেরিয়েছে। আর সে ব্রহ্মার কমণ্ডল জল শরীরে লাগবার সঙ্গে সঙ্গেই সে বিরাট যুবক হয়ে বেরিয়েছে, সে তামার মতন শরীর বিরাট। সে কিন্তু ব্রহ্মাকে দেখে আনন্দে উল্লসিত হয়ে গেছে, পিতামহ ব্রহ্মা এসে গেছেন, সঙ্গে সঙ্গে লম্বা দণ্ডবোধ করেছে, আর ব্রহ্মার কত না স্তব স্তুতি করছে, আরে তুমি তো ভগবান, তুমি সব সৃষ্টি করেছ, তুমি সব কিছুর কারণ, তুমি নির্গুণ সব কিছু, ব্রহ্মাকে স্তব স্তুতি করছে। তখন ব্রহ্মা বলছেন, বৎস, আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। তুমি যে তপস্যা করেছ, আমার বিচারে তুমি যে কঠোর তপস্যা করেছ, এ পর্যন্ত এই ব্রহ্মাণ্ডে এপর্যন্ত এইরকম কঠোর তপস্যা কেউ করেনি, বা আমি নিশ্চিত ভবিষ্যতে তোমার মতন অত কঠোর তপস্যা করতেও পারবে না, আমার ছেলেরা ভিগুরা পর্যন্ত এরকম কঠোর তপস্যা করতে পারে না, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন, তুমি কি বর চাও? তো হিরণ্যকশিপু বলছেন, আমি কি বর চাই? আমি অমর হতে চাই, আমি অমর হতে চাই। আসলে হিরণ্যকশিপুর ইচ্ছাটা কি? ব্রহ্মা, আপনি তপস্যা করে যে পজিশন পেয়েছেন, আমার ওই পজিশনটা লাগবে। হিরণ্যকশিপু তপস্যা করছে, একবার দেবতারকে ব্রহ্মাকে বলেছে, হে পিতামহ ব্রহ্মা, আপনার পজিশন যাবে এবার। ও গিয়ে তপস্যা করছে আপনার পজিশনটা নেওয়ার জন্য, কিন্তু আমরা ভয় পেয়ে যাচ্ছি, হিরণ্যকশিপু যে আপনার পজিশন বসে, তাহলে আমাদের গতি কি হবে? তাহলে তো কি ব্যবস্থা হবে এর? তাহলে তাহলে হিরণ্যকশিপুর ইচ্ছা কি না? ব্রহ্মার পজিশন নেবে। ব্রহ্মার তপস্যা করতে এত বড় হয়েছে, তো আমি তপস্যা করি কেন এত বড় হতে পারবো না? আমিও তোমার মতন, কিন্তু সামনে বলছে না যে আমি আপনার পজিশনটা নেব। অসুর বুদ্ধি, তো অসুর ভিতরেটা মতলব থাকবে, আর উপরে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ জি এরকম করবে। তো হিরণ্যকশিপু সে হ্যাঁ জি হ্যাঁ জি করছে, আর ব্রহ্মা খুব খুশি হয়ে গেছেন, আমাকে অমর বর দিয়ে দাও। ব্রহ্মা বলছেন, আমি কি করে অমর বর দেব? আমি তো নিজেই মরব। আসলে ভাগবতে বলা আছে যে আমি অমর, তুমি যা চাও তোমার বাসনা আমি চরিতার্থ করতে পারি। কিন্তু আমাদের আচার্যরা তাৎপর্য বলছেন, এটা আমরা জানি যে ব্রহ্মা অমর নন। এখানে অমর মানে ব্রহ্মা দীর্ঘকাল থাকবে, আমাদের বিচার অমরের মতো নেই, তাই না? ব্রহ্মা 100 বছর বাঁচবে, সত্য ত্রেতা দ্বাপর কলি 1000 বার হলে ব্রহ্মার একদিন, এই বিচারে 1 মাস 12 মাস 1 বছর 100 বছর তোমার অমরের মতন। কিন্তু ব্রহ্মা জানে যে আমি তো মরব, আর আমি তো মরব, আমি তোমার কি করে হ্যাঁ অমর বর দেব? তখন হিরণ্যকশিপু খুব বুদ্ধিমান, তো তো ও বলছে যে ঠিক আছে, আমাকে যদি অমর বর না দেবেন তাহলে আমাকে এই বর দিন, আমি দিনে মরব না, রাত্রিরে মরব না, জলে মরব না, স্থলে মরব না, আর কি আকাশে মরব না, ঘরে মরব না, বাহিরে মরব না, আর কিছুতে মরব না। তোমরা বলো, তোমার বুদ্ধি কাটা, তোমার ঘুমিয়ে পড়বে না হলে আর কি, সেটা শেষে কিছু যখন পেল না আর কি বলেছে, কোনো সর্পাঘাতে মরব না, কোনো অস্ত্র দ্বারা মরব না, আর কি বলেছে হ্যাঁ, ঘর বাইরে বড় বলেছি, বলছে কোনো মুনি ঋষিদের অভিশাপে মরব না, এ লম্বা ফর্দা তৈরি করেছে। শেষে কিছু না পেয়ে বলছে, যা কিছু সৃষ্টি তো ব্রহ্মাই তো সৃষ্টি করেছে, এ সৃষ্টির তো কেউ তো আমাকে মারবে। শেষে সব বুদ্ধি খাটিয়ে বলছে যে আপনার সৃষ্টির কোনো জীবের হাতে যেন আমার মৃত্যু না হয়। তো খোঁজে খোঁজে এটা ভালো পেয়েছে, হ্যাঁ আলাদা লোকে বলা দরকার নেই। তো ব্রহ্মা বল তথাস্তু, তাই হবে, এ খুশি হয়ে গেছে। তো ব্রহ্মা তথাস্তু বলছেন, চলে গেছেন। তখন এই অসুর তো ব্রহ্মাকে অত পূজা করছে, ভগবানের প্রার্থনা করছে, ব্রহ্মা চলে যাওয়ার পরে বলছে, হ্যাঁ হাত তালি দিয়ে বলছে, ব্রহ্মা বলছে আমাকে অমর বর দিবে না, দেখো আমি বুদ্ধি কায়দা করে অমর বর নিয়ে নিলাম, বুঝতে পারছ? ব্রহ্মাকে ঠকিয়ে দিয়েছি আমি, হ্যাঁ আমি যা বরটা নিয়েছি, আমি অমর না হয় আর থাকতে পারি নাকি? এস অসুর বুদ্ধি, অসুরেরাই ব্রহ্মা আর শিবের পূজা করে বেশি করে না, কংস রাবণ এরাই পূজা করে। আগামীকালকে আমার বাকি কথা আলোচনা করব। জয় নরসিংহ ভগবান কি, শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে হরি।